الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا فقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم جناب صدر مجلس উপস্থিত লালবাগ থানার ওলামা হযরত বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং আমার সর্বস্তরের গণ্যমান্য মুসলমান ভাইয়েরা, আমি বক্তব্য শুরু করার আগে একটা মাসআলা বলে দিচ্ছি, কারণ বারবার একই সমস্যা নজরে আসতেছে, অনেকেই স্থগিত করতেছে। ছবির মশলা কি, মোবাইল দিয়ে হোক, ক্যামেরা দিয়ে হোক, ডিজিটাল ক্যামেরা দিয়ে হোক, মশলা কি? আমি একজন সাইফুল হাদিস, বহু বছর যাবৎ আমি বুখারি শরীফ পড়াই এবং আমি আপনাদের পাশে যে লালবাগ মাদ্রাসা এইখানে পড়াশোনা করছি এবং আল্লাহ ওই লালবাগে আমাকে শিক্ষক বানাইছিলেন, তা আমি এই লালবাগ মাদ্রাসার দীর্ঘদিন নায়েব মুফতি হিসেবে দায়িত্ব পালন করছি, এখন প্রধান মুফতি। শাইখুল হাদিস এবং প্রধান মুফতি হিসেবে আমি এই ফতোয়াটা আপনাদেরকে শোনাইছি। এর বিরুদ্ধে হয়তো অনেকে বলবে, তারা মুফতি কিনা আপনারা তা কি করেন, যাচাই করেন? মূলত ছবি তোলা আমাদের ইসলামে শরিয়াতে হারাম। ছবি তোলা কি হারাম? বুখার শরীফের হাদিসে আসছে, যারা ছবি তুলবে তাদেরকে হাশরের ময়দানে আল্লাহ বাধ্য করবেন যে আমি ছিলাম খালেক, সৃষ্টিকর্তা, তুমি ছবি তুলে তুমিও খালেক হয়েছ, আমার সাথে শেরেক করছ, এখন তুমি এই ছবির মধ্যে দান দাও। পারবে দান দিতে পারবে? তখন কঠিন আজাব হবে। ইন্না আসাবান্নাতে আযাবান ইয়াউমাল কিয়ামা আল মুসাউবিরুন, যারা বিনা ঠেকায় বিনা অপারগতায় ছবি তুলবে, হাউস করে শখ করে, তাদেরকে সবচেয়ে কঠিন আযাব দেওয়া হবে বুখারী শরীফ। তাহলে মূল মশলা কি? ছবি তোলা হারাম। তবে আল্লাহ বান্দার প্রতি বড় দয়াশীল, বড় দয়াশীল। বান্দা যখন অপারগ হয়ে যায়, ঠেকা হয়ে যায়, আর কোন রাস্তা থাকে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন হারামকে উঠাই দেন, হারামকে উঠাই দেন। মরা মুরগি খাওয়া কি হারাম? কিন্তু একটা লোক তার কোনোভাবে হালাল খানার ব্যবস্থা হল না কোনোভাবে, এখন যদি সে মরা মুরগি না খায় তাহলে সে মারা যাবে, তার জন্য মশলা কি? মরগা মুরগি খাওয়া যায় না না যায়? মূলত না যায় ছিল, ওই লোকটার জন্য কি করা হয়েছে? যার হালাল রিজিকের কোনো ব্যবস্থা হয় না তার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন। ঠিক সবই হারাম, কিন্তু যখন আপনি অপারগ হবেন আল্লাহ জায়েজ করে দিবেন। অপারগ কেরকম? আপনি হজে যাবেন, পাসপোর্ট ভিসা করতে ছবি লাগবে না, জায়েজ। আপনি ন্যাশনাল আইডি কার্ড জাতীয় পরিচয় পত্র করবেন, তো সরকারি আইনে ছবি ছাড়া এটা হয়, আপনার কোনো গুনাহ হবে না এইখানে, আপনি অপারগ। আপনি চিকিৎসার জন্য ব্যবসার জন্য বিদেশ যাবেন, তো ভিসার জন্য ছবি লাগবে না, এখানে আল্লাহ মাফ করে দিচ্ছেন। এইরকম যেখানে বান্দা অপারগ হবে সেখানে আল্লাহ ছবির হারামকে উঠাই নেবেন, তার জন্য বৈধ করে দেবেন। কিন্তু আপনারা আমাকে বলেন এই যে সিরাত নাফিল, নবীজি আমাদেরকে কি আখলাক শিখাই গেছেন সেই আলোচনার নাফিল, এখানে অপারগতা কি, ঠেকা কি, যে ছবি না তুললে কি সরকার আমাদেরকে জেলে নিয়ে যাবে? বলেন তাহলে অপারগতা কি আছে? কোন অপারগতা আছে? এইখানে কেন ছবি তোলা হয়েছে? কোন অপারগতা যখন নেই এখানে ছবি তোলা হারাম, হারাম। এবং মাহফিলের বরকত নষ্ট হয়ে যাবে, মাহফিলের বরকত নষ্ট হয়ে যাবে। এটা আমাদের হেদায়েতের মাহফিল, আল্লাহকে পাওয়ার মাহফিল, কিন্তু এখানে গুনাহ কাজ করলে আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহ রসুলের মহব্বত হাসিল হবে না। এজন্য যে যা ফতোয়া দেন আমার ফতোয়া শুনে রাখেন যে অপারগতা ছাড়া ছবি তোলা হারাম, ছবি তোলা। আজকাল কিছু নতুন নতুন মৌলভি বেরোয়েছে, তারা নিজেরাই ওই লোক নিয়ে আসে তার ওয়াজের ভিডিও করার জন্য, সেই ওয়াজের দ্বারা আল্লাহর কসম কোন মানুষের মধ্যে হেদায়েত আসবে না, তার একটা ব্যবসা হবে। কিন্তু ব্যবসা এইভাবে ভিডিও করে তারা ভিডিও চ্যানেলে যখন ছাড়ে তো নেট অলরা তাদেরকে টাকা দেয়, এখান থেকে আপনারা হাতিয়ে দিলেন, আবার নেটে দিয়ে ওখান থেকে কি পাইল? পয়সা পাইল, ডবল ইনকাম। ডাক্তারদের যেন ডবল ইনকাম আছে না, আপনার থেকে ভিজিট দিবে। আবার অনেক ডাক্তার আছে দিদার আল্লাহ ভয় নেই, সে খাবা খা পাঁচ সাতটা টেস্ট লিখবে, এগুলো টেস্ট করে আছে দরকার নেই কি, সে রোগ ধরতে পারছে ওষুধ দিলে হয়ে যায় কিন্তু টেস্ট লিখবে, এই টেস্ট করাইতে আপনার পাঁচ দশ হাজার টাকা লাগবে, লাগবে কিনা, ওইখান থেকে মাস শেষে অর্ধেক সে পাবে, পাবে কিনা। আমার এই রিপোর্ট গুলো দেখার জন্য আপনার থেকে আর একটা ভিজিট দিবে, তাহলে এক বকরি কয়বার জবাই করল বলেন, এক বকরি কয়বার জবাই করল, তিনবার। আল্লাহর ভয় না থাকলে এই অবস্থা। ডাক্তাররা ছিল সমাজের সেবক, আর এখন হয়ে গেছে শোষক, শোষক সমাজকে শোষণ করতেছে, তার টার্গেট যাওয়ার এই পরিমাণ টাকা কামাই করতে হবে আগামী দশ বছরের মধ্যে, যেন ঢাকায় আমার গাড়ি হয় বাড়ি হয় এই পরিমাণ টাকা আমার রোজানা কামাই করতে হবে, এই টার্গেট নিয়ে তারা রোগী দেখে। সবাই কথা বলতেছে না, যাদের আল্লাহর ভয় নেই, যারা ওলামাদের কাছে যায় না, যারা ওয়াজ মাহফিলে আসে না, যারা তবলিগে যায় না, ওই ডাক্তারদের কথা বলতেছে। তো তিনবার একটা লোকের থেকে পয়সা নিল, অথচ পয়লাবার ওষুধ লিখতে পারত। তো ওই বক্তারাও একবার মাহফিল থেকে হাতিয়ে নিবে, আর একবার নেটওয়ালাদের থেকে বিল নিবে, ডবল ইনকাম। কিন্তু মাহফিল যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে, সব মানুষ আল্লাহ আল্লাহ হয়ে যাক, হেদায়েত পাক, ওই ব্যাপারে কোন লাভ হবে না, শুধু রসম পালন করা হবে, প্রথা পালন করা হবে। বাপদাদারও সিরাতের মাহফিল করে গেছে, আমরাও সিরাতের মাহফিল করলাম, এর রসম পালন করা হবে, এর সমাজে কোন ফল বহন করবে না, ওইরকম মাহফিল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কাজে আল্লাহ আসতে শুধু এই মাহফিলে না, এখন থেকে তওবা করেন, অপারগতা ছাড়া কোন ছবি তুলব না, আসেন তওবা করতে। এটা ইহুদিরা আমাদেরকে আল্লাহ রহমত থেকে দূরে সরানোর জন্য এটা করছে, তারা হাদিস কোরআন বিশ্বাস করে দেখছে, মুসলমানদেরকে যদি হারাম কাজে লিপ্ত করা যায় তাদের কোন দোয়া কবুল হবে না, তারা আল্লাহর সাহায্য পাবে না, এইটা বিশ্বাস করার পরে। প্রথম যখন মোবাইল আসছিল তখন কিন্তু ক্যামেরা ছিল না, ছিল কথা বলত, জরুরত পুরা করত, আস্তে আস্তে সেই মোবাইলের মধ্যে ক্যামেরা ঢুকাই দিল, টেলিভিশন ঢুকাই দিল, সিনেমা ঢুকাই দিল, যত উলম্ব নারী সব ঢুকাই দিল, দিয়ে আমাদেরকে চব্বিশ ঘন্টা গুনার মধ্যে ডুবাই দিল, দিয়ে এখন ইহুদিরা বসে বসে হাতে তালি দিচ্ছে, মুসলমানদের আর কোন দোয়া কবুল হবে না, তাদেরকে হারাম কাজে লিপ্ত করে দিচ্ছি, নাউজুবিল্লাহ মিন যালিক। ইহুদিরা মুসলমানদের দুশ্মন, ছয় নম্বর পারার শেষ পৃষ্ঠায় মুসলমানদের দুশ্মন কে কে আল্লাহ উল্লেখ করছেন, এক নম্বরে ইহুদিদের নাম আনছেন, দুই নম্বরে মূর্তি পূজকদের নাম আনছেন, এইভাবে সিরিয়াল করছেন। এই যে আয়াতটা পড়লাম আমি, এই আয়াতটার মধ্যে আল্লাহ নিজেই সিরিয়াল করে দিচ্ছে, সেই সিরিয়ালে মুসলমানদের দুশ্মনের মধ্যে এক নম্বরে কে পড়ছে, ইহুদিরা। তারাই কিন্তু আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে গুনাহের মধ্যে লিপ্ত করতেছে, দুশ্মন তো দুশ্মনই করবেই, কিন্তু আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। বাইরিল মাগযুবি আলাইহিম মালাদ্দালিন, সূরা ফাতিহা এই আয়াতে এই আয়াতটা প্রত্যেক দিন 32 বার পড়তে হয়, ফরজ ওয়াজিবে 20 বার আর সুন্নতে মুআক্কাদাতে 12 বার, কত হলো 32 বার। 32 বার সূরা ফাতিহা পড়তে হয় আর এই আয়াতটা পড়তে হয় গায়রিল মাগযুবি আলাইহিম মালাদ্দালিন। দয়া নয় আমাদেরকে মুসলমানদেরকে ইহুদ আর অন্যান্য কাফের খ্রিস্টান এদের ধোকা থেকে এদের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত কর। এই হল শেষ আয়াতের অর্থ। তা আপনি খালি এই আয়াতটা বললেন দিল্লি 32 বার, কিন্তু তাদের ব্যাপারে সতর্ক থাকলেন না, তাহলে কি তাদের ধোকা থেকে আপনি বাঁচতে পারবেন? পাবেন? আপনাকে ধ্বংস করে দিল তাদের কাজ, মুসলমানদেরকে ধ্বংস করা তাদের কাজ, মুসলমানদেরকে ধ্বংস করা। যেমন এখন একটা ই রয়েছে এনজিও, এর নাম হল ইসকন, কি নাম ইসকন, ওদেরকে সিরিয়ালের দুশ্মনদের সিরিয়ালের মধ্যে আল্লাহ 2 নম্বরে আনছে, মূর্তি পূজকদের কি 1 নম্বরে আনছে, তারাই এই এনজিওটা বানাইছে। এই এনজিওর স্লোগান হল পৃথিবীকে মুসলমান মুক্ত করো, নাউজুবিল্লাহ। তাদের কথা হল পৃথিবীতে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান সবাই থাকবে, মুসলমান থাকবে না, যে কোনো কৌশলে মুসলমান ধ্বংস করো, এই ইসকনের এই উদ্দেশ্য। এই আবরারকে তারাই বাঁচে, বুয়েটের আবরারকে তারাই বাঁচে, তারা আরো অনেক ছেলে পেলেকে নির্যাতন করতেছে, সমস্ত কাফের আমাদের বিরুদ্ধে। আমরা সতর্ক না থাকলে কেউ আমাদেরকে বাঁচাইতে আসবে না, জাতিসংঘ আসবে না, কেউ আসবে না, কেউ আসবে না। লা ইলাহা ইল্লাল্লাহ কয়টা অক্ষর? 12টা অক্ষর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়টা অক্ষর? 12টা অক্ষর। 12 12 24 24টা অক্ষর দিয়ে আপনাকে আমাকে সতর্ক করা হয়েছে, 24 ঘন্টা সতর্ক থাকো, যেন ইহুদি খ্রিস্টানরা তোমাকে গোমরাহের পথে না নিতে পারে, আল্লাহ রাস্তা থেকে না সরাইতে পারে। এই জন্য 24টা অক্ষর দিয়ে আল্লাহ তাআলা কালেমায়ে তৈয়বা তৈরি করছেন। La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah. Apna bayan record koren, chobi tulen na, bayan record koren, eta ami nije korteche na. বয়ান ক্যামেরা করতেছি, মোবাইলের মধ্যে রেকর্ড করেন, বয়ান বারবার শোনেন, এতে আপনার ইমান তাজা হবে। কিন্তু কোন নেককাদের সাথে হারাম মিশাই দিলে দুধের মধ্যে চিনা পড়লে যেমন দুধ নষ্ট হয়ে যায়, যে কোনো নেককাদের মধ্যে হারাম মিশাই দিলে ওই নেককাজটা নষ্ট হয়ে যায়, ওই নেককাজের আর কোন তাসির থাকে না। আমরা হুজুরের আন্দোলন করি, বাতিলের পরে তাসির পড়ে না কেন, আমরা নিজেরাই ছবি তুলি, আরে সাংবাদিকরা তোলে তুলুক, তাদের পেশা ওটা, আমরা দুর্দেশে কাছে, আমরা মিছিল বের করছি, বাতিলের বিরুদ্ধে স্লোগান দেব, ঠিক আছে এই পর্যন্ত শেষ, আমরা কোন ছবি তুলব না, সাংবাদিকরা তুললে তুলুক, তাদের ব্যাপার।
আমরা তুলি কেন? আমরা তুলে পুরো আন্দোলনটা লক্ষ লক্ষ লোক আছে, এক একটা মিছিলে লক্ষ লক্ষ লোক আছে, কিন্তু ছবি টবি নিয়ে সব আন্দোলন গুলো মাটি করে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন।
তো এই আজকের যে মাহফিল, এটা চকবাজার সেরাত কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। এটার নাম দেওয়া হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, এই নাম দেওয়া হয়েছে। তাহলে প্রথম আমাদের বুঝতে হবে সিরাত মানে কি। এই মাহফিল অন্যান্য মাহফিল কয়, কেউ বলে তাফসির মাহফিল, এক একজন একটা বলে না, কেউ বলে ইসলাহি মাহফিল, আর এই কমিটি কইছে সিরাত মাহফিল। সিরাতের অর্থটা কি? সিরাতের অর্থ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের 23 বছরে উম্মতকে যে আখলাক চরিত্র শিখাইছে, ইবাদত বন্দেগী শিখাইছে, ওইটাকে বলা হয় সিরাত। ওইটাকে কি বলা হয়? 23 বছরে উম্মতকে সাহাবায়ে কেরামকে কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে যে আখলাক শিখাই গেছেন ওটার নাম কি? সিরাত। এর শাস্তি করত হল চাল চলন। কার তাল চলন পয়েন্ট করা হবে? মাও সত্যি করেন কাল মার্কেসের, ইব্রাহিম আব্রাহাম লিঙ্কনের, এইখানে একমাত্র আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, সমস্ত নবীদের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার তাল চলন, তার চরিত্র, তার শিক্ষা, এইটা এখানে বয়ান করা হবে। এই হল সিরাতের অর্থ। প্রিয় নবী, প্রিয় নবীজির একজন স্ত্রী উম্মুল মুমিনীন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুহুল কুরআন। মা আয়েশাকে একজন জিজ্ঞেস করছিল, নবীজির আখলাক চরিত্র কেমন ছিল? মা আয়েশা তাকে বললেন, তুমি কি কোরআন পড়ো না? বলা কোরআন তো পড়ি আমি। তখন মা আয়েশা সিদ্দিকা বললেন, কোরআনে যা বলা হয়েছে ওদের বাস্তব নমুনা ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওদের বাস্তব নমুনা ছিল তিনি যে 10 লক্ষ সাহাবায়ে কেরামকে 23 বছরে তৈরি করে গেছে, তারাও কোরআনের বাস্তব নমুনা। তারা এক একজন যা করছে সব কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা, কোরআনে আল্লাহ যা অর্ডার গুলো দিচ্ছে ওই অর্ডার গুলো নমুনা নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরাম। কথা বুঝতে পারছেন? সুতরাং এই সিরাতের মাহফিল বছরে একবার হওয়া যথেষ্ট না। সিরাতের মাহফিল তো কোরআনের তাফসীর। সিরাতের মাহফিল কি? এটা কোরআনের তাফসীর। তো কোরআনের তাফসীর বছরে একদিন হবে? তো মাঝে মধ্যে হইতে হবে, কোরআনের তাফসীর মাঝে মধ্যে হইতে হবে, ঠিক কিনা বলেন ভাই? আল্লাহর একখানা কিতাব কোরআনে কারিম, তার তফসির আমাদের জানতে হবে না? তার তফসির যদি না জানি আমরা কিসের মুসলমান? আমাদের কোনো উন্নতি হবে না, আমাদের কোনো ধ্বংসের থেকে কেউ বাঁচাইতে পারবে না। বাঁচতে হলে কোরআনের দিকে ফিরে আসতে হবে। যত বালা মুসিবত দেখতেছেন সব আমাদের গুনাহের কারণে। জাহার আল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই আয়াত আল্লাহ বলতেছেন, যত উল্টা পাল্টা দেখতেছ, যত আজাব গজব দেখতেছ, বিপদ আপদ দেখতেছ, এটা কাফেরদের গুনাহের কারণে না, কাফেরদের গুনাহের দুনিয়ায় কোন হিসাব হবে না, কাফের আর মুসলিমদের গুনার কোন হিসাব হবে না, তাদেরকে হাসর ময়দানে ধরবে আর জাহান্নামে ফেলবে, কোন হিসাব কিতাব নেই, কোন হিসাব কিতাব নেই। কোরআনের আয়াতে আছে ফালা মুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আমি তাদের জন্য কোন দাড়ি পাল্লা কায়েম করব না, ধরব আর জাহান্নামে ফেলব, ওদের দুনিয়াতে কোন হিসাব হবে না, পরকালে জাহান্নাম। যত ভালো কাজ করুক, যত ভালো কাজ করুক, হাসপাতাল বানাই দিল, স্কুল বানাই দিল, মাদ্রাসা বানাই দিল, বাড়ি বাড়ি টিউবওয়েল বানাই দিল, যত ভালো কাজ করুক, দুনিয়াতে রাজত্ব কর্তৃত্ব পাবে, আখেরাতে কিছুই পাবে না তারা। আমাদের গোড়ার কারণে আজকে চীনের উইঘর উইঘুরের মুসলমানরা বড় কষ্টের মধ্যে আছে, রোহিঙ্গারা বড় কষ্টের মধ্যে আছে, ভারতের মুসলমানদের বাড়িঘর ভাঙা হয়েছে, প্রথম তালিকা বানানো হয়েছে, ওই তালিকায় মুসলমানদের নাম বাদ দেওয়া হয়েছে, দিয়ে এখন তাদের ঘর ভাঙা হয়েছে, যাও বাংলাদেশে যাও, যাও বাংলাদেশে যাও। কাশ্মীরের মুসলমানদের অবস্থা দেখেন, ইরাক সুন্নি মুসলমান শূন্য করে দেওয়া হয়েছে, ইরাকে সুন্নি মুসলমান বারো আনা মেরে ফেলা হয়েছে, শিয়া আছে এখন, শিয়া তো কাফের, শিয়া তো কাফের। ইয়েমান, ইয়েমানও এই শিয়ারা সুন্নি মুসলমানদেরকে খতম করছে। আসেন সিরিয়া, সিরিয়াতেও সুন্নি মুসলমানদেরকে খতম করা হয়েছে। আসেন লিবিয়া, সেখানেও সুন্নি মুসলমানদেরকে খতম করা হয়েছে। আসেন ফিলিস্তিন, ফিলিস্তিন একটা বহুত বড় রাজ্য, এর বারো আনা ইহুদিরা দখল করে নিয়েছে, এই সব জায়গায় মুসলমানরা মার খাইতেছে কেন? অথচ কোরআনে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ওয়াকানা ওয়াদান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আল্লাহ আমার নিজের উপরে ওয়াজিব করে নিয়েছি, আমি আমার মুসলমানকে সাহায্য করবই করব। আল্লাহ কোরআনে বলতেছে আমি ওয়াদা করেছি মুসলমানদেরকে সাহায্য করবই, তাহলে আমি এত জায়গার নাম বললাম এখানে সাহায্য করতেছে না কেন? আল্লাহর ওয়াদা কি ভুল হইতে পারে? পারে না, ওখানে শর্ত আছে, ওয়াকানা ওয়াদান আলাইনা নাসরুল মুমিনিন, আমি মুমিনদেরকে সাহায্য করব। মূল ঘটনা এই জায়গায়, আমরা মুমিন হইতে পারি নাই, আমরা মুমিন হইতে, আমরা পৈতৃক সূত্রে মুমিন দাবি করি, আমার বাপ মুমিন ছিল আমি মুমিন, আমরা পাসপোর্ট হিসেবে মুমিন দাবি করি, এইগুলো গলত। আমরা আদর্শবাদী হিসেবে মুমিন দাবি করি, এটা গলত। প্রত্যেকের নিজস্বভাবে ইমানের জন্য মেহনত করতে হবে, বাপের মেহনত আলাদা, ইমান আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতি, নবীদের প্রথম শিক্ষা কি? নবীজি যখন নবুয়ত পাইলেন প্রথম সিরাত কি? নবীদের প্রথম সিরাত ইমানের শিক্ষা, প্রথম শিক্ষা কি? ইমানের শিক্ষা। এটা বাপেরটা বাপের করতে হবে, ছেলেরটা ছেলে করতে হবে, মায়েরটা মাকে করতে হবে, মেয়েরটা মেয়েকে করতে হবে, একজন ইমান আর একজনের কোনো কাজে লাগে না, আমল কাজে লাগে না। মরে গেল কোরআন কত পড়াই দিলেন পয়সা ছাড়া, পয়সার বিনিময়ে দিলে হবে না, পয়সার বিনিময়ে ছাড়া কোরআন কত পড়াই দিলেন তার ফায়দা হবে না, সব একজনের দ্বারা আর একজনের ফায়দা হয়, ইমানের ব্যাপারে একজনের দ্বারা আর একজনের কোন ফায়দা হয় না। নূহ আলাইহিস সালামের তার ছেলে কি নাম? সে ইমান আনে নাই, নূহ আলাইহিস সালামের ছেলে পিলাবনে শেষ হয়ে গেছে, নবীর ছেলে কোন কাজ হয়েছে? নবীর ছেলে হওয়াতে কোন কাজ হয়েছে? ইব্রাহিম খলিলুল্লাহর বাপ আজব ইমান আনে নাই, নবীর বাপ কোন কাজে রাখছে?
লূত আলাইহিসসালামের স্ত্রী ঈমান আনে নাই, নবীর স্ত্রী কোন কাজে লাগছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেব, আবু তালেব তাকে নবী বলেছে চাচা আপনি একবার বলেন
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
আপনি একটা বার বলেন, মৃত্যুর আগে একটা বার বলেন, আমি যে কোনো মূল্যে আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে বেঁচে নিয়ে যাব।
ওদিক দিয়ে আবু জাহেল উল্টাটা বুঝাই দিচ্ছে, হে আব্দুল আবু তালেব মৃত্যুর সময় কালেমা পড়ো, আরব দেশের মহিলারা তোমাকে কাপড় বলবে, তোমাকে গালি দিবে, খবরদার কালেমা পড়িও না। উনি শেষ পর্যন্ত কালেমা পড়লেন না।
নবীর চাচা নবীকে বহু সাহায্য করছে, বহু বিপদে বাধে আগে গিয়ে দাঁড়াইছে, কে?
আব্দুল আবু তালেব, কিন্তু কালেমা পড়েননি। তুমি কি জান্নাতে যেতে পারবে? এই ঈমানের জন্য মেহনত করতে হবে।
কিতাবুল ঈমান, কিতাবুল ঈমান এইটা প্রত্যেক ওয়াজ মাহফিলে বয়ান করতে হবে। এই সাতটা বিষয় আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সাতটা পয়েন্ট আছে, প্রত্যেকটা মাহফিলে ওই সাতটা বিষয় বয়ান করতে হবে। প্রত্যেকটা মসজিদে ইমানের তালিম করতে হবে। প্রত্যেকটা বড় আলেমের ইমানের উপরে বই লিখতে হবে। প্রত্যেকটা বাড়িতে ইমানের কিতাব দেখে দেখে তালিম করতে হবে। এইটা হল নবীর প্রথম সিরাত। কারণ শুধু ইমান যদি কারো অর্জন হয়ে যায়, শুধু ইমান যদি অর্জন হয়ে যায়, তার আমল থাকুক বা না থাকুক সে একদিন না একদিন বেহেশতে যাবে। আর ইমান যদি না থাকে বা ইমানের মধ্যে কোন ভুল বেরোয়, ইমান যদি নিখুঁত না হয়, একটা আয়াত আল্লাহ জানাই দিয়েছেন আমি হাসরের ময়দানে, তোমাদের ইমানকে আমার নবী 23 বছর মেহনত করে যে সাহাবায়ে কিরামকে তৈরি করছিল তাদের ইমানের সাথে মিলাবো, যারটা মিলবে তাকে জান্নাতে পাঠিয়ে দিব, যারটা মিলবে না তাকে দোযখে পাঠিয়ে দিব। এটা কোরআনের আয়াত। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি ফাকাদ ইহতাদাউ, পরিষ্কার আয়াত। সাহাবায়ে কেরামের ইমান আমাদের ইমানের জন্য কষ্টি পাথর। অথচ অনেক লোক সাহাবায়ে কেরামের দোষ তফসিল করে, হযরত উসমান স্বজন বৃদ্ধি করছে, হযরত মুয়াবিয়া রাজতন্ত্র কায়েম করছে, এগুলো শিয়াদের লেখা ইতিহাস, এগুলো ইহুদিদের লেখা ইতিহাস, এগুলো বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে। এই ব্যাপারে আমার একটা কিতাব পড়ে দেখতে পারেন কত বড় মিথ্যা কথাগুলো বল। সেই কিতাবের নাম হল ইসলামে খিলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস, ইসলামে খিলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। এই কিতাব পড়ে দেখবেন উসমান গনি কোন স্বজন প্রীতি করেন নাই, হযরত মুয়াবিয়া রাজতন্ত্র কায়েম করেন নাই, কি করছিলেন ওই কিতাব দেখেন, ইসলামে খেলাফত ধ্বংসের প্রকৃত ইতিহাস। সাহাবীদের ব্যাপারে কারো দিলের মধ্যে বিদ্বেষ থাকলে নবীজি বলেন তার মূলত আমার ব্যাপারে বিদ্বেষ, আমার কোন সাহাবীর নামে বিদ্বেষ থাকলে রসুলের নামে বিদ্বেষ, কোন আলেম দিনের খাদেম সে কোন অন্যায় করে নাই, তার প্রতি বিদ্বেষ রাখলে নবীজির প্রতি বিদ্বেষ। মুফতি রশিদ আহমদ গঙ্গোহি গত শতাব্দীর সবচেয়ে বড় আলেম হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ পীর, তিনি বলেছেন তোমরা যদি কোন আলেমের বিরুদ্ধে বিদ্বেষ রাখো কবরে তোমাদের চেহারা কিবলা দিক থাকবে না, তোমাদের চেহারা মুখ দিক করে দেওয়া হবে। সাংঘাতিক জিনিস
এই জন্য নবীদের প্রথম সেরা ইমানের মেহনত কিতাবুল ইমান মাহফিলে তালিম করতে হবে, মসজিদে তালিম করতে হবে, ওলামাদের কিতাব লিখতে হবে, ঘরে ঘরে তালিম করতে হবে, এবং এই ইমানকে মজবুত করার তরিকা হল দাওয়াত। ওলামাদের নেতৃত্বে দাওয়াত দিবেন, কখনো এই কথা বলবেন না, খোদার দোহাই দিয়ে আপনাদেরকে বলি এই কথা কখনো বলবেন না যে আলেম দরকার নেই, যে বলবেন তার ইমান নষ্ট হয়ে গেল। আমি আপনাদের হাতে পায়ে ধরে বলি এই কথা কোনদিন বলবেন না, আলেম দরকার নেই। এটা প্রায় 100 বছর আগে রাশিয়াতে কমিউনিস্টরা এই স্লোগানটা দিছিল। কমিউনিস্টরা কি করছিল, কার্ল মার্ক্সের লোকজন, লেনিনের লোকজন, তারা এই স্লোগানটা দিছিল যে ওলামা একরামকে শহীদ করে দিয়েছিল। আমাদের দেশে কিছু মুসলমান ভাই তারা এই স্লোগান দিয়ে টঙ্গীর ময়দানে ওলামাদের মাথা ভাঙছে। এই কথা বললে সে কোনদিন আপনি ইমান শিখতে পারবেন না, কোনদিন মুসলমান হইতে পারবেন না, কোনদিন জান্নাতে যেতে পারবেন না, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই সিরাতুন নবীর মাহফিল খুব গুরুত্বপূর্ণ মাহফিল, এই মাহফিল বারবার হইতে হবে। এই মাহফিল দ্বারা ফায়দা উঠাইতে গেলে আল্লাহ তাআলা কয়েকটা শর্ত দিচ্ছেন, সিরাতুন নবীর মাহফিল দ্বারা যদি আপনি উপকৃত হইতে চান তাহলে কিছু শর্ত মানতে হবে। এই শর্তগুলো আমি দেই নাই, আল্লাহ রসুলও দেয় নাই, স্বয়ং আল্লাহ দিছে, স্বয়ং আল্লাহ দিছে। কি শর্ত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ واليوم الآخر وذكر الله كثيرا فقط شرط এক মাত্র আল্লাহকে পাওয়া, আল্লাহকে রাজি খুশি করা। লিমান কানা ইয়ারজুল্লাহ আল্লাহকে রাজি খুশি করা। আপনি এই নিয়তে সিরাতুন নবীর মাহফিল দিতে পারবেন না যে তাহলে আমার আমি আমাদের সংগঠনের খুব পরিচিত হয়ে যাবে। আপনি এই নিয়ে সিরাতুন নবীর মাহফিল দিলেন যে আমাদের সংগঠন মানাইছি এটা খুব পরিচিত হয়ে যাবে, তাহলে পণ্ড ওই মাহফিল কি হয়ে গেল, পণ্ড হয়ে গেল। অথবা এই নিয়ে দিলেন যে আমার তো কেউ বক্তৃতা করতে ডাকবে না, তা আমি তো এই সংস্থার চেয়ারম্যান, সিরাতুন নবীর মাহফিল দিলে এই উপলক্ষে আমি একটু রিক্সা দিতে পারবো, আমি কিছু ডিসপ্লাস দাহের করতে পারবো, আমিও ইসলাম জানি। এসব দেখেন না আমাদের মন্ত্রী মিনিস্টাররা কিরকম বিদ্যা জাহের করে, এলএম জাহের করে, লাখম দিন মলিয়া দিয়ে কুখারি করে আসে আমাদের, এটা তো কোরআন আয়াত। আর তারা মানে কি বুখারি চরিত্র আছে, লাখম দিন মলিয়া দিয়ে নাউজুবিল্লাহ। তাদের সংগঠনের সভাপতি সেকেন্ডারি সাহেব কিছু লিখসা দিতে পারবে এই নিয়ে সিরাতুন নবীর মাহফিল দিল, তার কোনো ফায়দা হবে না। আবার যারা শ্রোতা তারা এই জন্য আমরা যা জানবো আমল করব। আপনি বক্তা সুশুনতেছেন তাহলে মাহফিল পড়ব, আপনার কোনো লাভ হবে না। বক্তা সুশুনতেছেন মাহফিল বাতিল, কোনো কাজে লাগবে না। বা কোন বক্তা কি পরিমাণ ইংরেজি বলতে পারলো, আজকের এক বক্তা বেরোছে এর নাম মুফতি মিজানুর রহমান আহাজারি, এ খুব ইংরেজি বলে। অথচ এ পর্যন্ত যত বুজুর্গানা দিন দুনিয়াতে চলে গেছে কোন বুজুর্গানা দিন অজ মাহফিলের মধ্যে ইংরেজি ব্যবহার করেন নাই। ইংরেজরা কি আমাদের আরবি ব্যবহার করে, ভুলেও আমাদের আরবি ব্যবহার করে, তাহলে আমরা বিনা বেতনে তাদের ইংরেজি কেন ব্যবহার করতেছি? আবার যুবতী মহিলারা সেই বক্তার সম্পর্কে মন্তব্য করে, অমুক হুজুর আহাজারি হুজুর আমরা আপনাকে ভালোবাসি, যুবতী মহিলারা ভালোবাসে দেখি প্রেম প্রীতি করার জন্য মাহফিল নেই, হ্যাঁ এগুলো পিছনে পড়বেন না। এই আহাদারি জামাত শিবিরের লোক, আহলে হাদিসের লোক মানুষ গোমরা করতেছিল। মিজানুর রহমান অথবা আজহারি, আমি বলি আহাদারি, এ জামাত শিবিরের লোক, আহলুল হাদিসের লোক, সে মানুষ গোমরা করতেছে। সুতরাং তার ইংরেজি শুনে আপনারা বিভ্রান্ত হবেন না। আল্লাহ রাস্তে সবখানে আলেম যার সম্পর্কে ভালো করে জানেন যে অমুক মাদ্রাসায় পড়ায়, অমুক মাদ্রাসায় ফতোয়া দেয়, এই টাইপের আলেমের কথা শুনবেন, যে কোনো আলেমের কথা শুনবেন না। উনি কোন মাদ্রাসায় বুখারি পড়ায়, উনি কোন মাদ্রাসায় ফতোয়া দেয়, ওনাকে কে চেনে, ওনাকে হাটাদারি হুজুর চেনে, ওনাকে ডাক্তারবাড়ি মৌলানা মাহমুদুল হাসান চেনে, ওনাকে আমিও তো চিনি না, ওনাকে তো কোনো আলেম চেনে না, এই আহাদারিগুলো কেউ চেনে না। আর সে সব উল্টা পাল্টা ফতোয়া দিয়ে মানুষ গুমরা করতেছে। এই জন্য সিনাতুল নবীর তাওহীদ থেকে ফায়দা হাসিল করতে গেলে এক নম্বর শর্ত, আমি আমল করব করে আল্লাহকে রাজি করব। দুই নম্বর শর্ত, ওয়াল্লিয়াউমাল আখির, সিরাতুল নবীর তাওহীদ এর জন্য শুনবেন, আমি জান্নাত সাজাবো, আখেরাত সাজাবো, আমার আখেরাতকে সুন্দর করব। সেখানে একটা ইট হবে স্বর্ণের, একটা ইট হবে রূপার, আর গাঁথনি কিসের, মুশক আম্বানের গাঁথনি, আর ফলের গাছ দিয়ে পরিপূর্ণ, সাত রকম বাহার থাকবে, কমপক্ষে 70টা হুর আল্লাহ তাআলা দিবেন, এক বৈঠকে 40% মানুষ খানা খাবে, খানা খাওয়ার পরে একটা ভেগ দিবে, খুশবুতে ভরে যাবে, পুরো খানা হজম হয়ে যাবে। এবং জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহর দিদার, আল্লাহকে দেখা, জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত। তো সিরাতুল নবী মাহফিল ফায়দা হইতে গেলে দুই নম্বর শর্ত কি, আমি কি কি সাজাব, দুনিয়ার বিল্ডিং সাজাইব, হ্যাঁ দামি দামি পাথর লাগায়, এয়ার কন্ডিশন লাগায়, বিভিন্ন কিছু সারা দুনিয়াতে জড়ো করে, দুনিয়া সাজায় লাভটা কি, মরে গেলে আপনাকে কতক্ষণ রাখবে, একদিন রাখবে না কবলে রেখে আসবে, মরে গেলে আপনার আদরের বিবি, আপনার আদরের সন্তান আদি একটা দিন ওই বিল্ডিং এ রাখবেন না। অনেক লোক জান্নাত, অনেক লোক বিল্ডিং কমপ্লিট করছে, হায়াত শেষ হয়ে গেছে, বিল্ডিং ও কমপ্লিট, হায়াত শেষ, একটা দিনও বিল্ডিং এ থাকতে পারে নাই, দুনিয়া সদাই কোন লাভ নাই। এটা মুসাফির খানা, আপনার বাড়ি এটাকে আবাসিক হোটেল, আপনার বাড়িটা কি আবাসিক হোটেল, কেন সজাই দিচ্ছেন, থাকা যাবে না, থাকা যাবে জান্নাতে, জান্নাত সাজাইতে হবে। সিরাতুল নবীতে আপনার মাহফিল থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে কি, আমি জান্নাত সাজাইব। তিন নম্বর শর্ত আল্লাহ দিচ্ছেন, আল্লাহ কাসীরা, আল্লাহকে অনেক স্মরণ করে, আল্লাহকে মনে রাখে, যে কোনো কাজ করে আল্লাহর কথা মনে রাখে, যে আমার আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, আমার কোন কাজকে এমনি ছেড়ে দিবে না, এটা ন্যায় ছিল না অন্যায় ছিল, জুলুম ছিল না ইনসাফ ছিল, সেইখানে উস্তাদ শাস্ত্রের পার্থক্য থাকবে না, শিক্ষক শাস্ত্রের পার্থক্য থাকবে না, পীর মুরিদের পার্থক্য থাকবে না, রাষ্ট্রপতি আর প্রজার পার্থক্য থাকবে না, সব আসামির কাঠগড়ায়। এই কথা মনে রেখে প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে, আল্লাহকে স্মরণ রাখতে হবে। আল্লাহকে স্মরণ রাখার ব্যবস্থা হল যেখানে যে দোয়া বলা হয়েছে, যেখানে যে প্রত্যেক কাজে কিন্তু দোয়া আছে, ঘুমেতে উঠলেন দোয়া আছে, টয়লেটে ঢুকবেন দোয়া আছে, টয়লেটে বেরোবেন দোয়া আছে, উজু করবেন দোয়া আছে, উজু শেষ করবেন দোয়া আছে, উজু থেকে জামা জামা পরলেন জামা কাপড় দোয়া আছে, জামা কাপড় পরে সিঁড়িতে নামলেন সুবহানাল্লাহ কর্তব্যে নামবেন, নামে মসজিদে ঢুকবেন দোয়া আছে, মসজিদে বের হবেন দোয়া আছে, এসে নাস্তা নিয়ে বসলেন নাস্তার দোয়া আছে, নাস্তা শেষ করলেন দোয়া আছে, যা করবেন দোয়া আছে। এই ব্যাপারে আমার একটা পকেট সাইজ কিতাব আছে, এর নাম হল মাসনুন দোয়া ও দুরুদ, মাসনুন দোয়া ও দুরুদ। আপনাদের দয়া করে এই কিতাবটা পকেটে রাখতে পারেন ইনশাআল্লাহ। ছোট্ট ছোট্ট দোয়া আপনি আল্লাহকে ভুলবেন না, এই দোয়ার মাধ্যমে আপনি সবসময় আল্লাহকে স্মরণ রাখতে পারবেন। তাহলে কয়টা শর্ত হলো ভাই? সেরা তন্নবীর মাহফিল দ্বারা কায়দা হাসিল করতে গেলে কয়টা শর্ত? তিনটা শর্ত, আল্লাহকে রাজি করা, জান্নাত সাজানো, বেশ সাজানো উদ্দেশ্য হইতে হবে, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ রাখতে হবে। এই তিনটি কাজ আমরা করতে পারব। আল্লাহ সবাইকে তৌফিক দান করো, আল্লাহ সবাইকে তৌফিক দান করো, তাহলে এই মাহফিলের জন্য ফায়দা হবে, হেদায়েতের ফয়সালা হবে, নবীজির মহাব্বত পাওয়া যাবে, ইমান মজবুত হবে ইনশাআল্লাহ। এখন আমি আবু দাউদ শরীফের একটা হাদিস বলে শেষ করব, বেশি বড় না, ছোট হাদিস। এই হাদিসটা বয়ান করেছেন, তার নাম হল জাবের ইবনে সুলাইম। কে বয়ান করছে? জাবের ইবনে সুলাইম, তিনি বয়ান করেছেন। উনি বয়ান করেন, আমি তখন পর্যন্ত নবীকে চিনতাম না, দেখলাম একটা লোক বসে আছে, বিভিন্ন লোক তার কাছে আসতেছে, আছে প্রশ্ন করতেছে, তারা জবাব পেয়ে খুশি খুশি চলে যাচ্ছে, বিভিন্ন লোক এসে প্রশ্ন করতেছে আর লোকেরা খুশি খুশি চলে যেতেছে। তা আমি এক ভাইকে জিজ্ঞেস করলাম, ভাই এই লোকটা কে? কিন্তু বসে আছে সবাই তার সাথে মুসাফা করে প্রশ্ন করতেছে, উনি কে? সেই ভাই বলে, আরে আপনি জানেন না, এই লোক হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে জাবের ইবনে সুলাইম তাড়াতাড়ি আগে বাড়লেন, যে নবীকে বললেন ওয়ালাইকা সালাম। কি বললেন? ওয়ালাইকা সালাম। নবীকে হাসে বললেন, আরে ভাইয়া এটা তো মুর্তাদদেরকে এইভাবে সালাম করতে হয়, আমি কি মূর্তি নাকি? আসসালামু আলাইকুম বলো, আসসালামু আলাইকুম বলো। তুমি ওয়ালাইকা সালাম কেন কইলা? মুর্দাদকে সালাম করা হয় এইভাবে, অর্থ কিন্তু তোমরা এক, অর্থ তোমরা কি এক, কিন্তু একটু শব্দের বেশ কম। নবীজি বরদাস্ত করলেন না, সহ্য করলেন না, তাকে সই করে দিলেন। অথচ আমরা নামাজের সোনা কেনাতে কত ভুল করি, কত ভুল করি, অথচ আধা ঘন্টা করে সময় দিলে নুরানি পদ্ধতিতে এক মাসে কোরআন সই করা যায়। আমার কাছে মোয়াল্লিম চান, আমি শিক্ষক দিব, কোন বেতন দেওয়া লাগবে না, আধা ঘন্টা তো সময় দিবেন বিকালে বা সকালে এইসব পরে আপনাদের কোরআন সই হয়ে গেল, কোরআন সই করতে হবে। এরপরে আমি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহাত করেন। এই কথা তারা বোঝা গেল, ওলামাদের গেলে নসিহাত চাইতে হবে, ওলামাদের কাছে গেলে কি করতে হবে? হুজুর আমাকে নসিহাত করেন, সংক্ষেপে আমাকে দুই এক কথা নসিহাত করেন। কারণ ওই সাহাবী কি করছেন? নসিহাত চাইছেন, ওই সাহাবী নসিহাত চাইছেন। তখন নবীন তাকে কয়েকটা নসিহাত করলেন, একটা নসিহাত করলেন, কাউকে গালি দেবা না, কেউ যদি তোমাকে গালি দেয় তুমি কিন্তু দেবা না গালি। উনি বলেন, আমি জীবনে মানুষ তো দূরের কথা, কোন জন্তু জানোয়ার তো গালি দিই নাই, যেহেতু নবীকে মানা করছে, প্রত্যেক নবীকে গালি দেওয়া হয়েছে, বেকুব বলা হয়েছে, পাগল বলা হয়েছে, এগুলো বলা হয়েছে, তারা একথা বলে নাই যে বেটা তুই পাগল, তুই পাগল, তুই ছাগল, তারা বলছে মিয়া কওমি লাইসা মি সাফাহাতুন ওয়ালাকিন্নী রাসূলুম মিন আলামিন। আমাকে বেকুব বলতেছ? আমি বেকুব না, আমি তো আল্লাহ রসুল, তোমাদের কাছে আমাকে পাঠানো হয়েছে। তাকে বেকুব বলা হইতেছে, কিন্তু তিনি তাদেরকে উম্মতকে বেকুব বলতেছে না, তোমার বেকুব, তোমার বেকুব তা বলতেছে না, বলতেছে আমি বেকুব না, আমি আল্লাহ রসুল। দেখেন মাওলানা ইসমাইল শহীদ, যিনি বালাকোট শহীদ হয়ে গেছেন, ইংরেজদের সাথে যুদ্ধ করে বালাকোটের ময়দানে শহীদ হয়ে গেছেন, বহু বড় আলেম ছিলেন, নবীজির খানদানের লোক ছিলেন, ওয়াজের মাঝখানে এক লোক দাঁড়ায় বললো, বললো না আমরা শুনলাম মানুষের কাছে আপনি থেকে হারামজাদা, এত বড় আলেম তাকে ওয়াজের মাঝখানে বলতেছে কি হারামজাদা। উনি তাকে কোনো গালি দিলেন না, গাধা কই পাইছিল, আমরা তো তাই বলতাম গাধা কই পাইছিল, এগুলো বলেন নাই ভাই। উনি জবাব দিলেন আপনি এটা ঠিক শোনেন নাই, এই খবরটা ঠিক না, আমার আব্বা আমার যে বিয়ে হয়েছিল তাদের সাক্ষী এখনো পর্যন্ত বেঁচে আছে, আপনি চাইলে আমি সাক্ষাৎ করে দিতে পারি, কিন্তু আমি হারামজাদা না, গালি দেন। দুই নম্বর নবী বললেন তোমার লুঙ্গি পাজামা সবসময় টাকনুর উপরে রাখবা, লুঙ্গি পাজামা কি করবা, প্যান্ট যাই হোক, প্যান্ট তো ছিল না, যেগুলো লুঙ্গি পাজামা ছিল, টাকনুর উপরে রাখবা, টাকনুর উপরে বললেন নবীজি বললেন এটা হলো অহংকার, আর অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না, অহংকারীকে আল্লাহ কি করেন না, পছন্দ করেন না। আজকাল অনেক ভাই বলে আমি যত টাকুর নিচে পড়ি কিন্তু আমার দিলের মধ্যে কোন অহংকার নেই, বলে কিনা, বলে কিনা, এটা কিন্তু ভুল কথা। এই হাতে বলা হচ্ছে টাকুর নিচে পড়াটাই অহংকার, টাকুর নিচে পুরুষ হয়ে মহিলাদের তো টাকুর নিচেই পড়তে হবে, মহিলাদের টাকুর নিচেই পড়তে হবে, পুরুষের জন্য টাকুর নিচে পড়া, টাকুর বলতে না পায়ে গিরা আছে এর নিচে পড়া, নবীতে বলতে এটা অহংকার, আর অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। ইবলিস তো জান্নাতে ছিল, ফেরেশতাদের সাথে ছিল, সে বিতাড়িত হল কেন, অহংকারের জন্য, সে বাবা আদমকে সেজদা করে নাই, একটা অহংকারের দরুন সে ইবলিস হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। তাহলে কেউ টাকুর নিচে পড়বেন না, আর এ কথা বলবেন না আমার টাকা ভুল নেই, আমার দিলের মধ্যে অহংকার নেই, পড়াটাই অহংকার, পড়াটাই অহংকার। তিন নম্বর নবীজি বললেন তুমি যখন তোমার ভাইয়ের সাথে কথা বলবা তো হাসি মুখে কথা বলবা, বেজার হয় না, হাসি মুখে কথা বলবা, তুমি যে হাসি মুখে কথা বললা এটাও তোমার আমল নয় সব লেখা হবে, এটাও সব লেখা হবে। আপনার জ্বর একদম দেখা করতে আসছে, কেমন আছেন, আগে তো বলেন না যে আধা মারা হয়ে আছে, এটা আগে তো বলেন না, না শুক্রি আগে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো লাগছে, আপনার থেকে কঠিন রুগী নেই, হাসপাতাল যায় দেখেন তো হাসপাতালে কঠিন রুগী আছে না, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ, তারপরে তাহলে ভল ভাই গতকাল থেকে আমার তো জ্বর আসছে, আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ আমাকে সেবা দান করুন, আগের থেকে বলেন না আধা মারা হয়ে আছি, না শুকরি করবেন না। তিন নম্বর নবীজি এটা বললেন যে তোমার ভাইয়ের সাথে হাসি মুখে সাক্ষাৎ করো, তা তোমার জন্য নেকি, তা তোমার জন্য কি নেকি। চার নম্বর বলেন পাঁচটা নুসরত প্রচলন, পাঁচটা, চার নম্বরে বললেন কোন নেক কাজকে ছোট মনে করবা না, নেক কাজ গুলোকে মনে করবা, দিলের মধ্যে যে নেক কাজের খেয়াল আছে এটাকে মনে করবা আল্লাহর মেহমান, যদি তুমি ওটা করে ফেলো আরো আসবে, আরো আসবে, আর দিলের মধ্যে যে নেক কাজের খেয়াল আসলো, নেক কাজের ইচ্ছা জাগলো, তুমি করলে না পরে দেখা যাবে, পরে দেখা যাবে, সব ধাক্কে সরাই দিলা তাহলে আর আসবে না, আল্লাহর মেহমানকে সরাই দিলা আর আসবে না। এই জন্য নবীজি বললেন কোন ছোট আমলকে ছোট মনে করবা না,
হইতে পারে, ওটা তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসে আছে, এক লোকের বড়ের ডাল রাস্তায় পড়ছিল, বড়ের কাটাওয়ালা ডাল রাস্তায় পড়ছিল, অনেকের টুপি আটকাই দিয়েছিল, ওই লোকটা কি করছে এই ডালটা ভেঙে বাঁকা করে ওই মালিকের খ্যাতের দিকে করে দিচ্ছে, মালিকের খ্যাতের দিকে করে দিচ্ছে বড়ই গাছের ডাল। নবীজি বলেন আমি মেয়েরাজের মধ্যে ওই লোকটাকে জান্নাতে দেখে আসছি। এটা কিন্তু ইমামের যে 77 শাখা, এটা 77 নম্বর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো, এটা কি ইমামের 77 শাখার 77 নম্বর। এইটা করার দরুন তো কোথায় চলে গেছে, বেহেশতে চলে গেছে। আর এক মহিলা সম্পর্কে বুখারী শরীফে আসছে, সে একটা কুয়ার পাশে দেখেছিল, দেখেন একটা কুকুর খুব পিপাসিত, কিন্তু পানি তো নিচে, কুকুর তো পানি উঠাইতে পারে না, সে কাদা চাপতেছে, কাদা কাদা প্যাক কাদা আছে না, প্যাক কাদা উঠে চাপতেছে। এই মহিলা কিন্তু বদকার মহিলা, বেবিচারিণী মহিলা, তার দিলের মধ্যে দরদ এসে গেছে, আল্লাহর মখলুক, এ তো আল্লাহর মখলুক। এক হাতিতে আছে সমস্ত জীবজন্তু আল্লাহর মখলুক, এদের পরে দয়া করবে আল্লাহ, তার মধ্যে দয়া করবে, এদেরকে কষ্ট দিবে আল্লাহ, তাদের কোন জীবজন্তুকে খামাখা কষ্ট দেওয়া যাবে না, খামাখা কষ্ট দেওয়া যাবে না, সব কেমন যেন আল্লাহ পরিবারের সদস্য। এবং ওই মহিলা কি করবে, তার কাছে আর হাতে নেই, তার পায়, আমার পায়ের চামড়ার মোজা দেখতেছেন না, চামড়ার মোজা, ওই মহিলার পায়ের চামড়ার মোজা ছিল, দড়ি পাবে কোথায়, তার উন্নাকে বানাইছে দড়ি, উন্নাকে কি বানাইছে দড়ি, মানে ওই মোজার ফেলছে কুয়ার মধ্যে, ফেলে পানি উঠাইছে, উঠায় কুকুরের মুখের সামনে ধরছে, কুকুরে ওই পানি পান করছে। এইটাতে আল্লাহ এত খুশি হয়েছে, এত খুশি হয়েছে, ওই মহিলার জীবনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে, এবং তাকে ওলিদের কাতারে, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় প্রিয়দের কাতারে সামিল করে দিয়েছে। ছোট্টটা দেখি দেখেন, ছোট্টটা দেখি কারণে আল্লাহ তাকে মাফ করে দিল। অসংখ্য ঘটনা এরকম, কিতাবে একটা ঘটনা লিখছে, সে ব্যক্তির নাম তো সৈয়দ আহমদ রিফাই, সৈয়দ আহমদ রিফাই নবীদের খানদানের লোক, উনি একদিন বিকালে ঘুমাইছে, ঘুমাইতে উঠে উনি আসরে জামাত ধরবে, এখন দেখে কি চাদরের ওনার ওই জামানায় জামার হাতা অনেক লম্বা হইতো, এক হাত লম্বা হইতো, আমাদের হাতা তো খাটো, এক হাত লম্বা হইতো, দেখেন হাতার উপরে একটা বিড়াল ঘুমায় আছে, কারণ হাতা টান দিলে বিড়ালের ঘুম নষ্ট হয়ে যাবে। উনি কি করলেন, একটা কেসি আনালেন, কেসি কেসি আনে যেটুকু বিড়াল ঘুমায় রয়েছে সেটুক কেটে দিলেন, কেটে উনি জামাতে চলে গেলেন, যে আসরের নামাজ জামাতের সাথে পড়ে আছে, দেখে বিড়ালের ঘুম পরিপূর্ণ হয়ে গেছে, বিড়াল উঠে গেছে, উনি আবার সেলাই করে ওনার হাতাতে লাগাই দিলেন, সেলাই করে হাতাতে লাগাই দিলেন, আল্লাহর পক্ষ থেকে ওনাকে ইলহাম করা হলো, আমি তোমাকে মাফ করে দিয়েছি, তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছি, তুমি আমার জীবের প্রতি, একটা মখলুকের প্রতি এইরকম দরদ দেখাইছ। এই জন্য কোন ছোট নেকিকে ছোট মনে করা যাবে না, যে আল্লাহর মেহমান তাহলে কিন্তু দিলের মধ্যে আর নেক কাজের খেয়াল আসবে না, এবং আমাদের জানা নেই কোনটাকে আল্লাহ পছন্দ করবে, কোনটা যেন আল্লাহ মাফ করবে, আমাদের জানা নেই। দাওয়াতের এক বুজুর্গ মরে গেছে, মরে গেছে, তার এক বন্ধু তাকে স্বপ্ন দেখল, আল্লাহ তোমার সাথে কি ব্যবহার করছে, ওই মহাদেশা বলল আল্লাহ আমাকে মাফ করে দিছে, আল্লাহ আমাকে মাফ করে দিছে, বুঝলো কিসের ছিলেন, বলল আমার বিবি একদিন খিচুড়ি পাকাইছিল, খিচুড়ি খিচুড়ি দেরের নামে না চাইল্ড লাইনদের বাদায় এই পাকাইছিল, কিন্তু লবণ দিতে মনে ছিল না, খাইতে দেয় দেখি খুব বেমজা, আমার মেজাজ খারাপ হয়ে গেছিল, মনে চাইছিল বিবিরে কষে একটা গালি দেই, কিন্তু আমি
আল্লাহ খবর করলাম যে না আজকে দুপুরে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে এই খানা ফয়সালা করা হয়েছে। আমরা বিবি প্রত্যেক দিন লবণ দেয়, আজকে দিল না কেন? প্রত্যেক দিন দেয়, আজকে ভুলে গেল কেন? এই কথা চিন্তা করে আমি বিবিকে কিছুই বলি দেব। আল্লাহ ওইদিকে উল্লেখ করছে, আমি যে এত বুখারি পড়াইলাম, এত মিসকাত পড়াইলাম, এত ফতোয়া দিলাম, এত ওয়াজ করলাম, এর কিছুই আল্লাহ উল্লেখ করলেন না। এই লবণ ছাড়া কিছু নেই, বিবিকে কিছু বলি নাই, এইটা আল্লাহ উল্লেখ করে আমাকে মাফ করে দিচ্ছে। আপনারাও বিবিকের পরে জুলুম করবেন না, তাদের ভুল ত্রুটিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইটাই নবীজির সেরা, এইটাই লক্ষ্যের রাতন নবী। নবীজি বললেন, তোমাদের মধ্যে সেই সর্বোত্তম যে বিবিদের কাছে সর্বোত্তম, আমি আমার বিবিদের কাছে সর্বোত্তম, আমি আল্লাহর কাছে সর্বোত্তম। তাদেরকে আকল একটু কম দেওয়া হয়েছে, আকল কি করা হয়েছে একটু কম দেওয়া হয়েছে, কেন? যাতে তারা আমাদের ঘর করে। যদি আমাদের সমান আকল দিত, আমাদের সমান লম্বা করত, আমাদের সমান শক্তি দিত, তাহলে তারা আমাদের ঘর করতো না, বলতো হে বেটারা তোমরা আমাদের ঘর করো, এই করত। কিন্তু এটা যদি না বলে, যদি সাইজে ছোট করছে, আকল কম দিছে, যাতে আমাদের ঘর করে, সমান অধিকারের দাবি না করে, এই জন্য আমাদের স্বার্থে করছে, আমাদের স্বার্থে করছে। এখন আকল আল্লাহ একটু কম দিছে, এটা যদি একটা ভুল হয়, তাহলে আপনাকে আমাকে নিজ দয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। আল্লাহ আদা করছে যে কেউ নিজ বিবিকে মাফ করে দিবে, আল্লাহ তাকেও মাফ করে দিবে, এবং তার গলত আমলকে সহি আমল হিসেবে কবুল করে নেবে। ইউসলিহুলাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওমান ইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। আমি আয়াত শোনাই দিলাম, স্ত্রীকে যে মাফ করবে, আল্লাহ তার গলত আমলকে সহি আমল হিসেবে কবুল করে নেবে এবং তার গোনা খাতা মাফ করে দিবে। আল্লাহ একাতে বলছেন, আসিরু হুন্না বিল মারুফ, আমার বান্দি আমার কুদরতি বন্টনে তোমার কাছে গেছে, এমনে যায় নাই, তোমার কাছে গেছে, বাপ মাকে ছেড়ে, দেশকে ছেড়ে, ভাই বোনদেরকে ছেড়ে তোমার কাছে গেছে, তার দ্বারা যদি ভুল ত্রুটি হয়ে যায়, বুঝাও বুঝাও মাফ করে দাও। তুমি তারপরে জুলুম করো না, তাকে মারধর করো না, তাকে গালি দিও না। এই লোক কোরআনের আয়াত, আসিরু হুন্না বিল মারুফ। সার কথা বলতেছিলাম, কোন ছোট নেকিকে ছোট মনে করা যাবে না। হইতে পারে ওই ছোট নেকিটা আসরের ময়দানে আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। সর্বশেষ কথা নবীজি বললেন, কেউ যদি তোমার গোপন দোষ ত্রুটি তুলে তোমাকে স্মরণ দেয়, তুমিও তো তার গোপন দোষ ত্রুটি জানো, তুমি এটা বলবা না, তুমি এটা বলবা না, তুমি হজম করো, তুমি হজম করো, তুমি বলতে দেবে না। সে যে তোমার গোপন দোষ ত্রুটি মানুষের কাছে বলল, এর যে আনার গজব তারপর নাজর হবে, আল্লাহ তোমাকে রক্ষা করবে। আল্লাহর হাবিব এই পাঁচটা নসিহত করলেন, বলেন এরপরে আমল করো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। আমি আপনাদেরকে হুজুরের এই পাঁচটা নসিহত শুনাই দিলাম, আপনারা আমল করতে রাজি আছেন? আল্লাহ আপনাদের সবাইকে তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين.